জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যঃ চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াবৈ কেশবশ চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমঃ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো ব্যাসঃ পতিত পাবন গুরুদেব মোর শ্রীরূপ সিদ্ধান্ত সর্বাগ্রে তাঁর চরণে জানাই অনন্ত দণ্ডবত। ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ নামে খ্যাতি যাঁর, তাঁর চরণে প্রণাম জানাই শত সহস্রবার। সবাই উপবিষ্ট যত ত্রিদণ্ডিপাদগণ, তা সবার চরণ ধুলি মোর হোক স্মরণ। শ্রীচৈতন্য নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ শিরে ধরি সবার চরণ। স্বরূপ সনাতন রঘুনাথের শ্রীচরণ ধুলি কর মস্তক ভূষণ। মাতৃমণ্ডলী শত্রুমণ্ডলীগণ, ছোট বড় ভক্তগণ, সবে মোরে করহ সন্তোষ। আর যত ভক্তগণ সবাই উপবিষ্ট যতজন, কেহ মন নালৈ। আজ আমরা যে স্থানে উপস্থিত হয়েছি, এই স্থানের প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের শুভ শতবর্ষ আবির্ভাব তিথিপূজা বা তাই সর্বাগ্রে আমরা এই তিথিপরাকে বন্দনা করি। কালের কালাবাণী স্রোতে আমরা এমন কালা হয়ে যাচ্ছি যে কালাতীত কোন কথা আমাদের কর্ণকুহরে কুঞ্জন করলেও আমাদের কালঘুম ভাঙছে না। এই কালঘুমকে ভাঙাবার জন্য প্রতি যুগে কৃষ্ণচন্দ্র আমাদের নিকট কখনো অংশরূপে, কখনো সপ্তাবেশক অবতার রূপে বা কখনো ভক্তরূপে অবতীর্ণ হয়ে আমাদের কাছে সেই কালঘুম ভাঙাবার জন্য এসে উপস্থিত হন, আবির্ভূত হন। আর যখন তিনি আসতে পারেন না, তখন তার নিজজনকে আমাদের নিকট পাঠিয়ে দেন। সেই বিভিন্নাংশ জীব দ্বৈত প্রকার, এক নিত্যমুক্ত এক নিত্য সংসার। নিত্যমুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবাসু, সেই পারিষদগণকে পাঠিয়ে দেন। সেই নিত্যসিদ্ধ পারিষদগণের মধ্যে আজ যার শুভ আবির্ভাব তিথি, তার গুণমহিমা আমার মতো অযোগ্য ব্যক্তির পক্ষে বলা খুবই অসম্ভব, এবং তার দর্শনে আমার লাভ হয়নি। সাক্ষাৎ দর্শন সুতরাং মাতৃগর্ভে যে শিশু অবস্থান করে সেই শিশু যখন ভূমিষ্ঠ হয় তার পিতৃদেবকে ভূমিষ্ঠ হওয়ার পর যদি দর্শন করতে না পারে তখন যেন তার একটা অজ্ঞতা যেরূপ থেকে যায়, সেইরকম তার অপার অসীম মহিমা আমার কাছেও সেই রকম। তবে সেই শিশুর মাতৃদেবী মাতা তাকে জানিয়ে দেন যে ইনি তোমার পিতা ছিলেন, সেইরকম আমাদের গুরুবর্গ এবং অন্যান্য বৈষ্ণবগণ তারা তার মহিমা অবগত হয়ে যেসব বলেছেন তাদের কাছেই শ্রবণ করে আমরা এবং এ অধম কিছু কিছু বিশ্বাস করতে পারে যে হ্যাঁ তার মহিমা অসীম অপার। আজ গুরু পূজা, সময় সংক্ষেপ, অনেক বক্তা আছেন তাই অল্প সময়ের মধ্যে আমি বলে শেষ করব, যদিও বলার অনেক সময় কথা আছে। পূজ্যবস্তু প্রীতিনিধানকে পূজা বলা হয়। পূজ্যবস্তু যদি প্রীত হন তবেই পূজার সার্থকতা, তা না হলে পূজা করার সার্থকতা নয়। আর প্রতীক পাবন গুরুদেব হলেন সম্বন্ধ জ্ঞান প্রদাতা। সম্বন্ধ মানে সম্পর্ক। প্রাকৃত জগতে একজন যেরকম ঘটক যেরকম একটা যুবকের সঙ্গে একটা যুবতীর সম্বন্ধ ঘটিয়ে দেন, সেইরকম ভগবান বিমুখ জীবকে ভগবানের সঙ্গে সম্বন্ধ প্রদান করেন প্রতীক পাবন গুরুদেব, যার কৃপায় যে সম্বন্ধ লাভ করে আজ আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সেই গুরুতত্ত্ব, সেই গুরুদেবই তিনি এইরকম ভাবে সম্বন্ধ সম্পর্ক করে দেন যে আমরা প্রত্যেকেই তার অংশ এবং আমরা যে চিন্ময়, আমরা যে তার সঙ্গে জীবের সঙ্গে যে ভগবানের এই চিন্ময়ত্বে অভেদ, কণ আর বিভু এর সঙ্গে যদিও ভেদ থাকে কিন্তু চিন্ময়ত্বে যে অভেদ তা আমাদেরকে এইরকম ভাবে জানিয়ে দেন। সুতরাং এই সম্বন্ধ জ্ঞান প্রদাতাই হলেন প্রতীক পাবন শ্রী গুরুদেব। আর একটি কথা, আমরা যদি গুরুদেব বা গুরুপাদ পদ্ম আশ্রয় না করে যদি নিজেরা নিজেরা ভজন করতে যাই তাহলে আমরা কোনো মতেই আমরা সাধনায় সিদ্ধি লাভ করতে পারবো না। যেমন একটি পত্র বা চিঠি আমরা লিখে যদি কোনো জায়গায় ফেলে দিই, সেই চিঠি যখন গন্তব্যস্থলে গিয়ে পৌঁছায় না, সেইরকম আমাদের সাধন করার জন্য নিজেরা নিজেরা নিজেদের মনো গড়া করলে আমাদের সাধনে আমরা সিদ্ধি লাভ করতে পারবো না। তবে যদি আমরা যদি কোনো পিয়নের মারফতে সেইটা প্রেরণ করি বা তিনি নিয়ে যান, পিয়ন কি করেন না তার নির্দিষ্ট ঠিকানায় সেইটাকে প্রদান করে থাকেন, সেইরকম ভক্তিবিনোদ ঠাকুর যে কথা বলেছেন, বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময় এ হেন পামর পতি হবে না সদায়। সুতরাং বৈষ্ণবের আবেদনে, বিষ্ণু ভক্তের আবেদনেতে হবে। নরোত্তম ঠাকুর বলেছেন, শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম, ভক্তির ভাণ্ডার বা ভক্তির পাত্র বা আধার ভক্ত। ভক্তি বিবেক ভারতী গোস্বামী মহারাজ বলেছেন, ভক্তির আধার বা পাত্র হলেন ভক্ত। সুতরাং সেই ভক্ত কৃপা ব্যতীত ভক্তি লাভে অন্য কোন উপায় আর নাই। সুতরাং আমাদের যে ভক্তি দ্বারাই ভগবানকে দর্শন করা যাবে, ভক্তির নৈব নয়তি, ভক্তির নৈব দর্শয়তি, ভক্তিবশ পুরুষ ভক্তির বয়সী, এবং সেই ভক্তির দ্বারাতেই এই দর্শন হবে। সুতরাং সেই ভক্তির পাত্র ভক্তিস্তু ভগবৎ ভক্ত সঙ্গে না পড়ে যায়। সুতরাং ভক্ত সঙ্গে ভক্তি লতা বীজ শ্রদ্ধা উদিত হয়ে সেই ভক্তি ভগবানের পাদ পদ্মে পৌঁছে দিতে পারে ইত্যাদি অনেক কথা। নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু এইটাই বলেছিলেন যে উঠো উঠো নিত্যানন্দ, স্থির করো চিত্ত, সংকীর্তন শুনহ তোমার সমিহিত, যে কীর্তন নিমিত্ত তোমার অবতার সে তোমার সিদ্ধ হইল, কিবা চাও আর তোমার সে প্রেম ভক্তি, তুমি প্রেমময়, বিনা তুমি দিলে কারের ভক্তি নাই হয়, তুমি যদি না দাও কারোর হবে না, আপনা সম্বরি উঠো নিজ জন চাও, যাহারে তোমার ইচ্ছা তাহারে বিলাহ, তিলার থেকে তোমাতে যাহার দেশ রহে, ভজিলেও সে আমার প্রিয় কবুনয়ে। চৈতন্য ভাগবতের মধ্যলীলার পঞ্চম পরিচ্ছেদে বর্ণন করেছেন ব্যাস পূজা প্রসঙ্গে, আজকে ব্যাস পূজা গুরু পূজা, ব্যাস শব্দের অর্থ বিস্তারার্থ, শাস্ত্রের নিগূঢ় অর্থ আমরা বুঝতে পারি না, পতিত পাবন গুরুদেব যাঁরা আজ শুভ আবির্ভাব তিথি তিনি আমাদেরকে এই বিস্তার করে বুঝিয়ে দিয়েছেন যে এই বলতে চাইছেন ভগবান, ভগবানের কথা আমরা নিজেরা বুঝতে পারবো না কিন্তু ভক্ত বুঝতে পারেন, তিনি আমাদেরকে জানিয়ে দেন। সুতরাং সেই ভগবানের কথা যদি আমরা, সেই ভগবানের ভক্ত কৃপায় ভক্তি লাভ হয়, ভক্তের কথা যদি আমরা সাবধানে পালন করি, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভগতি সন্ম বন্ধময় সাবধান মতে, আর একটি কথা বলেছেন যে সাধুশাস্ত্র গুরুবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, এই গুরুবাক্য যদি চিত্তেতে ঐক্য করে আমরা যদি সাধন ভজন করতে পারি তাহলে সিদ্ধির ভগবতীবান এটি সংশয়াচ্যুত সেবিনাম নিঃসংশয়স্তু তদ ভক্ত পরিচর্যা রতামাধমুনাম। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। বাঞ্ছা কল্প দুর্বৈষ্ণবেভ্য নম।
গুরু তত্ত্ব সম্বন্ধে স্মরণ করেন আমাদের গুরু পাদ পদ্ম, অদ্ভুত একটা সৃজনাত্মক বুদ্ধি ছিল, কেউ দ্বন্দ্বী
ব্যক্তি
তার নিকটে যে কোনো প্রশ্ন করুক সঙ্গে সঙ্গে উত্তরও তার একেবারে সঙ্গে সঙ্গে। এক সময়তে আমরা মথুরা থেকে আমরা চার পাঁচজন লোক গুরু মহারাজের সঙ্গেতে মথুরা থেকে আমরা আসছিলাম এই নবদ্বীপে। মথুরাতে একজন রেলওয়ের ম্যাজিস্ট্রেট চেকিং করবার জন্য উঠলেন, তিনি ছিলেন আর্য সমাজি। তো তিনি জেনে শুনেই গুরু মহারাজের নিকটে একটু বসে গেলেন, আমরা একটু জায়গা দিয়ে দিলেন, বসলেন। বললেন যে আপনারা কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? গুরু মহারাজ বললেন যে সে আমরা মথুরা থেকে যাচ্ছি, নবদ্বীপ ধামেতে যাচ্ছি। তা আপনারা মথুরাতে কি করেন? তা আমাদের এখানে মঠ আছে, এখান থেকে ভগবত ভক্তি কথা প্রচার করি আমরা, সনাতন ধর্ম। ভগবান বলে কোনো জিনিস আছে কি? তিনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ভগবান নামের কোনো কিছু আছে? তা তিনি বললেন গুরু মহারাজ যে সে ভগবান না থাকলে আপনি এই ভগবানের কথা কেন বলছেন? প্রথমেই তিনি বললেন যদি ভগবানের নামে কোনো জিনিসই থাকতো না তাহলে আপনি ভগবানের এই কথা কেন জিজ্ঞাসা করছেন? প্রথম তার উত্তর শুনেতে তিনি চমকে গেলেন। তিনি বললেন যে আমরা যে জিনিসকে দেখি আমরা তাইকে বিশ্বাস করি, ভগবানকে আমরা দেখি না। একটা শব্দ মাত্র আছে মানুষ গড়ে তুলেছে, অতএব ভগবান নাই, আমরা যা দেখি তাই মানি। তখন গুরু মহারাজ খুব মধুর স্বরেতেই তিনি নম্রভাবেতে বললেন তা আমি বিশ্বাস করি না আপনার কথা, আপনি যা না দেখেন তাও মানেন। তিনি বললেন যে আমি না দেখি আমি সেটি কিরকমে মানি? তা আপনি মানেন? আমি বলছি তো যে আপনি মানেন, তা আমি প্রমাণ করছি। তো তিনি বললেন আচ্ছা তাহলে আপনি প্রমাণ করুন যে কিরকম। তো গুরু মহারাজ বললেন আপনি চটবেন না, কিন্তু চটবেন না। তখন তিনি বললেন যে সে আচ্ছা এই বলুন আপনার বাপের নাম, বাবার নাম বলুন তো। তিনি বললেন যে সে অমুক কুমার চতুর্বেদী। আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম আপনার বাপের নাম এটা, কিন্তু আপনি এটা দেখে বলছেন নাকি কারোর শোনার কথা বলছেন? আপনি যখন আপনি মায়ের গর্ভেতে আপনার আপনার মায়ের গর্ভেতে আপনার পিতা গর্ভ ধারণ করেছিল, সেটি সেই সময় আপনি উপস্থিত হয়ে দেখেছিলেন যে সে দুজন মিলে দিয়ে আপনি গর্ভেতে আসছেন কিনা? তখন আর কোনো উত্তরই দিতে পারেননি। আরে মাতা পিতা সংযোগেতে পুত্র হয়, তো গর্ভেতে আসে তো পুত্র কোথা থেকে দেখবে? কেউ দেখতে পারে? তো তুমি দেখেছিলে যে সে তুমি তোমার এই বাপের পুত্র, তুমি তুমি দেখেছিলে কি না দেখেছিলে? না তা তো আমি দেখি নাই। তাহলে তুমি মানো কেন যে সে এই তোমার বাপ? তুমি কেন বললে? তখন সে আশ্চর্যচকিত থেকে গেল। তিনি বললেন, গুরু মহারাজ বললেন, আচ্ছা বলতো, এই যে তোমার বাপ কে বলেছে? তোমার মা বলেছে। আমার যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে কি হবে? তুমি অন্যের যদি ছেলে হও, আমার যদি তোমাকে মিথ্যা কথা বলে তাহলে কি হবে? তা তো আমি বিশ্বাস করতে পারি না, আমি মায়ের কথা তো বিশ্বাস করি। তাহলে যদি তুমি মায়ের বিশ্বাস কর, তো মায়ের মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আমাদের শাস্ত্র কথা মিথ্যা বলতে পারে না। কোনদিন শাস্ত্র আমাদের কথা মিথ্যা বলবে না। তোমার মা 10 বার মিথ্যা কথা বলতে পারে, কিন্তু শাস্ত্র বলবে না। অতএব শাস্ত্রী হচ্ছে মা, অতএব ওর কথা মানতে হবে যে ব্রহ্মা আছে, ভগবান আছেন, আর তিনি হচ্ছেন স্বয়ং এই মথুরাতে যে কৃষ্ণ স্বয়ং, তিনি হচ্ছেন ব্রহ্ম, তিনি স্বয়ং হচ্ছে পরব্রহ্ম। অহো ভাগ্যম অহো ভাগ্যম নন্দ গো ব্রজৌ কৃষাম যেন মিত্রম তন। অত কৃষ্ণ হচ্ছে সেই ব্রহ্ম, তোমাকে মানতে হবে, না বললে তোমাকে শাস্ত্র সবগুলি পীড়া দিবে। তুমি তোমার বাপেরই ঠিক হবে না, মায়ের ঠিক হবে না, অতএব তুমি মানো। তখন বাধ্য হয়ে মাথা নিস্তু করে দিয়ে তারপরে চুপচাপ চলে গেল। একটা একটি ঘটনা শুধু বললাম, শুধু আপনাদের জাগাইবার জন্য। এইরকম হয়ে হাজার হাজারটি আছে, এই বললে ফুরাবে না, কত তাদের অফুরন্ত কথা। এখন আপনারা শ্রীপাদ ভক্তি বৈভব সাগর মহারাজ কথা, বিদ্বান লোক যদিও বয়স কম, তাতা বেশ ভালো লোক, ভক্তির সাগর তিনি। অতএব তাহার নিকটেতে কিছু গুরুতত্ত্ব আর মহিমা সংক্ষেপেতে 10-15 মিনিট মাত্র, আরো সব অনেক লোক আছে তারা বর্ণন করবে। আমরা আবার 4টার সময় বসবো। এই যেরকম কথা বললাম, এইরকম গুরু মহারাজে বহু হাজার হাজার কথা, আপনাদের চিত্ত আনন্দেতে ভরপুর হয়ে যাবে এই সবগুলি কথা শ্রবণ করলে। আমি ওই 4টার সময় আমরা বসবো। এখন বাইরের থেকে যারা এসেছেন তারা এখন বলছেন, আর আমরা 4টার সময় থেকে আপনার সকলেই এসে যাবেন। 4টার সময় থেকে 6টা 7টা করে দিয়ে তারপরে আরতি হবে পরে। হ্যাঁ এখনই বলবে না, পরে সন্ধ্যার সময় বলো। এখন একটা ভোগের ব্যবস্থা হোক।
হম জানি বংশ কলপ
বুঁদে লোক তারা ছিল
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্য নন্দন
ঠিক
সর্বপ্রথমে পরম করুণাময় অপার করুণাময় শ্রী ভগবানের সেবা অধিকার প্রদানকারী ভুবন মঙ্গল পরম করুণ শ্রীমন মহাপ্রভুর অভিন্ন শ্রী শ্রী নিত্যানন্দ মূর্ত প্রকাশ বিগ্রহ শ্রী ভগবানের সত্যাদেশ অবতার অনর্থ মুক্ত রূপানুভ অভিন্ন শ্রীবাস শুভানন্দী নিত্যলীলা প্রবিষ্ট এবং বিষ্ণুপাল শ্রীমৎ ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজের চরণ বন্ধু, আমার পরমারাধ্যতম পরম গুরুদেব জগৎগুরু নিত্য লীলা প্রভিষ্ট বিষ্ণুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের চরণ বন্দনা করি, তিনি আমার প্রতি প্রসন্ন হন। নিত্য লীলা প্রভিষ্ট বিষ্ণুপাদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের চরণ বন্দনা করি, তার প্রাণ ভরা আশীর্বাদ প্রার্থনা। উপস্থিত তিদণ্ডী পাদগণ, বৈষ্ণব মন্ডলী, মাতৃমন্ডলী, আপনারাও সকলে এরা সকলেই আমার শিক্ষা গুরুবর্গ, কারণ মঠবাস বিচারেতে আমি এদের সকলেরই কনিষ্ঠ। শুধু মঠবাস বিচারেতে নয়, সর্বদিক থেকে আমি কনিষ্ঠ। তবে জানেন তো, ছোট ভাইটার প্রতি দাদাদের একটু সিবা থাকে, তাই এরা সকলে আমাকে একটু স্নেহ করে, হয়তো এটাই আমার মূলধন বলতে পারেন। যা হোক, এখন যে আজ যে গুরু পূজা তিথি, এই তিথিতে যে মহাভাগবতের কথা কীর্তন করবার জন্য আমি আদিষ্ট হয়েছি, আমি ভাবছি অনন্তদেব অনন্তকাল ধরে অনন্ত প্রকারেতে যেই ভগবানের মহিমা কীর্তন করে শেষ করতে পারেন না, সেই ভগবান পর্যন্ত যে ভক্তের হৃদয় তো অবরুদ্ধ, তার মহিমা কীর্তন করব স্বল্প সময়ের মধ্যে তো অসম্ভব। যা হোক,
ভোগ তুলছে না,
তথাপি
দেখে
কিছু কীর্তন করি। কেন, বৈষ্ণবের গুণগান শুনিলে জীবে ত্রাণ, শুনিয়াছি সাধু গুরুমুখে। আরো বলেছেন, যেই বৈষ্ণব পূজিলে অচিন্ত কৃষ্ণ পাই, সেই বৈষ্ণব পুজো হইতে আর বড় নাই। যদি বৈষ্ণবের আরাধনা করা যায়, যদি বৈষ্ণবের পুজো করা যায়, তাহলে কৃষ্ণ প্রাপ্তির পথে কোনো প্রকার অসম্ভাবনা থাকে না। যখন প্রথম মঠে এসেছিলাম, মায়াপুরের মুসলমানদের কাছে গল্প শুনতাম, বলতো বিনোদবাবুর কথা, ওরে বাবা, বললে এখনই আমাদের বুকের রক্ত হিম হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তখন চিন্তা করলাম, বাবা কেমন প্রতাপশালী মহাপুরুষ, এটি কি করে সম্ভব? যেখানে সত্যের সন্ধান আছে, যেখানে নিজের সত্তাতে নিজে বলিষ্ঠ, তারাই পারে নির্ভীকচিতে এই প্রকার কথা বলতে। যদিও আমি মঠবাসের আমার পূর্বেই তিনি নিত্যধামেতে প্রবেশ করেন, সুতরাং তাকে সাক্ষাৎ দর্শন করবার সৌভাগ্য আমার হয়নি। কিন্তু ইতিহাস বলেন, হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাস তার পুনরাবৃত্তি করে। সেই কথা গুরু বৈষ্ণবের শ্রীমুখে যেমন করে শুনে আসছি, তাতে দেখছি সত্যি তিনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন মহাপুরুষ। মাঝে মাঝে গিয়ে দেখি, পরিক্রমার সময় দেখতাম মহারাজরা আমাদের কাঁঠাল গাছের গোড়ায় গিয়ে, অর্থাৎ ভজন কুটিরের সামনে প্রণাম করেন। একদিন তখন নতুন এসেছি কিনা, একদিন তখন একজন শিক্ষাগুরুকে জিজ্ঞাসা করলাম, মহারাজ দেবানন্দ গুড়িয়া মঠের সব সাধুরা কাঁঠাল গাছ তোরা প্রণাম করে কেন? তখন তিনি সবিস্তারে ঘটনাটি বললেন। আমি বললাম, মহারাজ এটা কি পাপ না, এটা কি অপরাধ না? তিনি তখন বললেন, ভগবানের সেবার্থে এটাকে অপরাধ তুমি কিভাবে বলছ, এটাকে তো অপরাধ বলা যাবে না, যারা দুষ্ট পুরো প্রকৃতি ধর্ম বিদ্বেষী তাদের জন্য এই প্রকার কিছুটা কঠোর হতেই হয়। যা হোক, আজকে আমার একটা কথা, যে এই যে মহাপুরুষের আবির্ভাব তিথি, আপনারা সকলেই উপস্থিত হয়েছেন। সাধারণত সভাতে দুই প্রকারের বক্তৃতা হয়, এক প্রকারের বক্তৃতা যারা ভজনী বিজ্ঞ মহাজন এখানে উপবিষ্ট আছেন, তারা জগৎকে উপলক্ষ করে শাস্ত্রের নিগূঢ় তত্ত্বের কথা জগতের কল্যাণের জন্য পরিবেশন করেন, জগতের কল্যাণের দিগদর্শন করেন, এই এক প্রকারের বক্তৃতা। আরেক প্রকারের বক্তৃতা, বক্তা নিজেকে নিজে উপদেশ প্রদান করবার জন্য কিছু কীর্তন করেন, সেটা তার ব্যক্তিগত সত্তা। তবে ওইভাবে যদি কারো কিছু উপকার হয় সেটা বলতে হয়, গুরুপাদ পদ্মজির কৃপা। তাই আমি যেটুকু বলবো হয়তো সেটা আমার জন্যও হতে পারে, আর যদি কিছু প্রশংসনীয় হয় সে আমার গুরুপাদ পদ্মের কৃপা বলেই আমি মনে করব। এক সময় সীতাদেবী রামচন্দ্রকে বলছেন, হে প্রভু, আজকে যে দেখছি আপনার চরণ অপেক্ষা আমার চরণের সৌন্দর্য সর্বাধিক, কারণটা কি প্রভু? বুঝতে পারছি না তো। রামচন্দ্র হেসে বললেন, না না না, তুমি কি বলছো, আমি তো দেখছি আমার চরণের সৌন্দর্য তোমার চরণ অপেক্ষা অধিক। বললেন, না প্রভু, আমি ভালোভাবে দেখছি আপনার চরণ অপেক্ষা আমার চরণের সৌন্দর্য সর্বাধিক, কারণটা কি? কে বলবে, মীমাংসাটা কে করবে? তৃতীয় ব্যক্তি, থার্ড পার্সন। ডাকা হলো বজরঙ্গকে, বজরঙ্গ মা জানকি আদেশ করুন, কি আদেশ আপনার পালন করব? আচ্ছা বলো তো, তোমার প্রভু রামচন্দ্রের চরণের সৌন্দর্য সর্বাধিক, এটা আমি স্বীকার করি, কিন্তু আজকে আমার চরণের সৌন্দর্য তোমার প্রভু রামচন্দ্র চরণের সৌন্দর্য অপেক্ষা অধিক কেন, তুমি এর বিচার করো। প্রথমটা বজরাঙ্গ করে জুড়ে বললেন, হে দেবী জানকী, সত্যি তো আপনার চরণের সৌন্দর্য সর্বাধিক কিন্তু মনে হচ্ছে। সীতা দেবী একটু হাসলেন। আবার বজরাঙ্গ বললেন, কিন্তু হে দেবী, একটি কথা আপনি ভুলে যাবেন না, আপনার চরণের যত সৌন্দর্য তার মূলে রয়েছে আমার প্রভু ভগবান রামচন্দ্রের চরণের সৌন্দর্য। সুতরাং ভগবান তার যে সৌন্দর্য, তার যে মহিমা, তিনি নিজে প্রকাশ করেন না, তিনি নিজে প্রকাশ করেন তার মহিমা সর্বতভাবে তার ভক্তের মাধ্যমে। সুতরাং যেই ভক্তের পূজা করবার জন্য আজ আপনারা এসেছেন, এরা মহাভাগবত, কারণ অল্প কথায় অল্প সময়ের মধ্যে এদের মহিমা বর্ণনা করা যায় না। প্রথমে যেটা বলেছিলাম সেই কথাটি আমাদের আরাধ্য বস্তু, বৈষ্ণবের গুণগান আমরা করব, তাতে আমাদের কল্যাণ হবে, কিন্তু বৈষ্ণবের গুণগান করে শেষ করা যাবে না। আমরা যদি তাকে বলি যে তিনি অমুক স্থানের অমুক দেশের অমুক জায়গাতে আবির্ভূত হয়েছেন, তাহলে কি তার যথার্থ পরিচয় হবে? না, তার যথার্থ পরিচয় হবে না। আমাদের প্রভুপাদের যে নির্দেশ, তিনি যে কথা বলেছেন যে গৌড়ীয় সম্প্রদায়ের যে গুরুগণ, এরা কি রূপাঙ্গ ভক্তি দল, এদের শ্রেষ্ঠ পরিচয় এইটি, এরা কোনো ভৌম জগতে আবির্ভূত হন না, তবে সেই স্থানে আবির্ভূত হয়ে সেই স্থানে পবিত্রতা এবং সেই স্থানকে রক্ষা করবার জন্য, উদ্ধার করবার জন্য, পবিত্র করবার জন্য তারা সেই স্থানে আবির্ভূত হন। আমরা যদি বলি বরিশাল কি অমুক স্থানের অমুক জায়গায়, আমি জানি না ওনার আবির্ভাব সম্বন্ধে, মনে কিছু করবেন না, ক্ষমা করবেন, তথাপি যদি বলি অমুক স্থানে তিনি আবির্ভূত হয়েছেন, এটা কি তার ঠিক পরিচয়? না, তিনি তো এসেছেন রাধাকুণ্ড থেকে, তিনি তো বিশ্বানন্দের কি করে, তবে কেন এসেছেন? তার পরিচয় যদি আমরা উপলব্ধি করতে যাই, উপলব্ধি করতে হবে গুরুমুখ নিঃসৃত যে হরিকথা, সে হরিকথা যখন আমার মনের দুর্বাসনাকে সর্বতভাবে পরিহার করবে, তখনই আমি বুঝতে পারবো গুরুর স্বরূপকে, এর পূর্বে বোঝা যাবে না। এক সময় আমার মনে পড়ে আমি মনমোহনের কাছে শুনেছিলাম, তিনি বলেছিলেন রাধাকুণ্ডের চারিপাশে নাকি এক্সিবিশন সাজাবার কথা বন মহারাজকে বলা হলো। বন মহারাজ তখন গিয়ে প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ, আপনার সিদ্ধ স্বরূপটা কি যদি জানতে পারি, তাহলে সেইভাবে রাধাকুণ্ডের চারিপাশে আমি এক্সিবিশনটাকে সাজাতে পারি। প্রভুপাদ নাকি তখন তাকে বলেছিলেন যে আপনারা এতদিন পর্যন্ত আমার সঙ্গ করে আমার সিদ্ধ স্বরূপ কি জানতে পারলেন না, তার মানে আপনারা আমার সঙ্গ করেননি, অথবা সঙ্গ করে আমাকে উপলব্ধি করতে পারেননি। অর্থাৎ গুরু কৃপা বলেতে গুরুদেবের অন্তরে অন্তরস্থন যে ভাবধারা, সে ভাবধারা যখন শিষ্যের হৃদয়কে স্পর্শ করে, সেখানে হবে গুরু শিষ্যের যথাযথ পরিচিতি। শিষ্য গুরুর প্রশংসা করেন, আপনারা ভাগবতে দেখবেন যখনই প্রশ্ন করছেন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে, প্রভু আজকেই একটি অজগর সাপ মেরেছিল এক বছর পূর্বে, কিন্তু রাখাল বালকরা আজ গোষ্ঠ থেকে ফিরে কেন বললো যে আজকেই আমাদের সকালে একটা বিরাট অজগর সাপ মেরেছে? প্রভু এক বছর পূর্বের ঘটনাকে কেন আজ বলা হলো, এই প্রশ্নের মীমাংসা আপনি করুন। সঙ্গে সঙ্গে সুখদেব গোস্বামী হৃদয়টি অন্তরের অন্তঃস্থলতে ব্রহ্মার কুলীন ভোজন, বকাসুর বধ, গোবৎস হরণ ইত্যাদি সমস্ত লীলা তার নেতৃত্বে উদ্ভাসিত হল। তিনি ভাবে প্রেমে বিগলিত হয়ে আত্মহারা হলেন, বাহ্যজ্ঞান রহিত হলেন, হোল হরতাল বাজিয়ে যখন তার জ্ঞান ফিরে এলো তখন তিনি শিষ্যের প্রশংসা করছেন কি সাধু কৃষ্ণ মহাভাগ তয়া ভাগবত, হে পরীক্ষিত তুমি উত্তম ভাগবত, তুমি মহাভাগবত, তুমি শ্রেষ্ঠ ভাগবত, তুমি সাধু। কে প্রশ্ন করছেন, কে প্রশংসা করছেন? গুরু। কার করছেন? শিষ্যের। অর্থাৎ শিষ্য যখন প্রণত চিত্ত হয়, শরণাগত হয়, তখনই গুরু শিষ্যকে চরম জ্ঞানের উপদেশ করেন, এর পূর্বে করেন না। তাই গুরু মহারাজের একটি চিঠিতে দেখেছিলাম, গুরু মহারাজকে, আমার গুরু মহারাজকে যখন লিখেছিলেন প্রভুপাদ একটি চিঠি 1921 সালে, তাতে লিখেছিলেন তার সিদ্ধ স্বরূপের কথা, বিশ্ববানন্দিনী কোনো একটা অনিপুণ গোপল অলনাকে নয়নমণি মঞ্জুরি বলিয়া ডাকেন, কিন্তু সেই মহা প্রতিবঞ্চনা কার্য অসমর্থ বলিয়া নানা প্রকার বাহ্যকৃত্যে কাল যাপন করেন। পরমশ শোভনা বিমলমঞ্জুরি বিনোদিনীর সঙ্গ বিমুখ হইয়া দূরে যাইবার প্রয়াস পাইয়াছেন, বিমলমঞ্জুরি কৃত্য যাতে নয়নমণি শিবর্ষ বাণী অন্বেষণে তৎপর হয় বলেই লিখছেন। অতএব তুমি সেখানকার সুখ সৌভাগ্য পরিত্যাগ করিয়া ভারতে ফিরে আস। এই যে ইঙ্গিত, এই ইঙ্গিতের মধ্যে রয়েছে প্রভুপাদের সিদ্ধ স্বরূপ। শুধু প্রভুপাদের নয়, কে একজন যেন বলেছিল কোন সম্প্রদায়ের কথায় গিয়েছিলাম, বলো গড়িয়া মঠে সিদ্ধ স্বরূপ নেই। আমি বললাম থাকলে মশাই গড়িয়া মঠেরই আছে, আপনাদের নেই, আপনারা যাকে তাকে যে সিদ্ধ স্বরূপ দিয়ে দিলেন সেটা গড়িয়া মঠ দেয় না। গড়িয়া মঠে সিদ্ধ স্বরূপ তার ভজন প্রণালীতে, তার গুরু সেবাতে, তার যে নিষ্ঠা সেখানে সেটা ফুটে ওঠে। তাই আজকে এই যে মহাপুরুষগণ, এরা তো রাধাকুণ্ডবাসী, এদের পরিচয় হল রূপানুগ ভক্তি দল। প্রভুপাদ এক সময় বলেছিলেন যে অনুকূল কৃষ্ণের অনুশীলন, এই প্রসঙ্গেতে প্রভুপাদ একটি কথা বলেছিলেন, অনুকূল কৃষ্ণের অনুশীলন কি? অনুকূল কৃষ্ণ কাকে বলা হয়? দ্বারকার কৃষ্ণ, মথুরার কৃষ্ণ না, চন্দ্রশব্বর কৃষ্ণ না, একলা কৃষ্ণ না। তবে তাই রঘুনাথ দাসগোস্বামীর কোটেশন তিনি বলেছিলেন প্রভুপাদ, যে দাসগোস্বামীপাদ একসময় বলেছিলেন যদি কখনো মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ কিংবা একলা কৃষ্ণ আমাকে ডাকে আমি তথায় যাইব না, অথবা চন্দ্রশব্বর কৃষ্ণ যদি আমাকে ডাকে আমি তথা যাইব না, একলা কৃষ্ণ যদি আমাকে ডাকে আমি তথা যাইব না, কিন্তু কৃষ্ণের পাশে যদি বিশ্ববানু সুতাকে দেখিতে পাই তা হইলে আদেশের প্রতীক্ষা না করিয়া পবন অপেক্ষা দ্রুত নেগে তথায় ছুটিয়া যাইব। দেখুন এই হল প্রভুপাদের সিদ্ধ স্বরূপ। সুতরাং আমাদের যে গুরুবর্গ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ বা আমার যত গুরুবর্গ আছে এদের সকলের সিদ্ধ স্বরূপ বলে কি, এরা রাধাকুণ্ডবাসী বিশ্ববানন্দিনীর কিঙ্করী, আর কোন পরিচয় দেন নয়। চরমেতে যদি যান দেখবেন গড়িয়া মঠের ভজন পদ্ধতি হলো রাধানুগা যে ভক্তি সেটাই, সেটা হলো গড়িয়া মঠের ভজন। তাই আমার মনে পড়ে যে চৈতন্য চরিতামৃতেও আছে, আপনারা জানেন এক সময় বিশ্ববানন্দিনী কৃষ্ণ কৈঠের গ্রামেতে রাস করছিলেন, হঠাৎ তার ইচ্ছে হলো বিশ্ববানন্দিনীর সঙ্গে তিনি একান্তে একটু সংকোচক আস্বাদন করবেন, তাই তিনি সেখান থেকে অন্তরিত হলেন। রাসমণ্ডলী বন্ধ হয়ে গেল, এদিকে কৃষ্ণ ধীরে 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 তিনি রাধিকার কুঞ্জের দিকে ছুটে চলেছেন। যখন রাধিকার কুঞ্জের দিকে ছুটে যাচ্ছেন তখন দেখছেন সন্মুখে পড়ল গোপীগণ, গোপীগণ যখন পড়ল তখন চিন্তা করলেন আমি তো রাধারানীর কুঞ্জের কাছে এসে গেলাম, এই অবস্থাতে যদি ধরা পড়ি তাহলে তা বেরসিকতার কথা হয়, ঠিক আছে আমি শঙ্খচক্র চতুর্ভুজ দাঁড়িয়ে হয়ে নারায়ণ মূর্তি প্রকাশ করে আমি এদের বঞ্চনা করব। তৎক্ষণাৎ তিনি চতুর্ভুজ মূর্তি ধারণ করে যখন দাঁড়িয়ে গেলেন গোপীগণ দেখল চতুর্ভুজ মূর্তি শ্রী নারায়ণ, নারায়ণকে দেখে তারা কি করলেন, হে নারায়ণ নন্দনন্দনে যেন আমাদের মতিরতি বৃদ্ধি হয় প্রণাম করে তৎক্ষণাৎ চলে গেলেন। লক্ষ্মীদেবের আকর্ষিত বস্তু যে নারায়ণ মূর্তি গোপীগণকে আকর্ষণ করতে পারেননি, তা বলে অশ্রদ্ধা করেননি। চলে যখন গেলেন কৃষ্ণ তখন চিন্তা করলেন বাহ যদি চতুর্ভুজ মূর্তি ধারণ করে আমি এই গোপীগণকে বঞ্চনা করতে পারি তাহলে এই চতুর্ভুজ মূর্তি ধারণ করে আমি রাধারানীকে বঞ্চনা করব। ধীরে ধীরে তিনি ছুটে চলেছেন রাধিকার কুঞ্জের দিকে, যখন রাধিকার কুঞ্জের দিকে যাচ্ছেন চতুর্ভুজ মূর্তি ধারণ করলেন, কিন্তু এমন একটি অবস্থা হলো যে রাধিকার সে রূপ মাধুরী, রাধিকার সে পরিমলার ছট যখন তার নেত্রে পর্যবেসিত হলো তিনি শত চেষ্টা করেও চতুর্ভুজ মূর্তি আর রাখতে পারলেন না, দ্বিভুজ মূর্তিতে পড়লেন। তাই এখানে একটি কথা বলেছেন কি রূপাঙ্গ ধারার আমাদের প্রভুপাদের যে সিদ্ধ স্বরূপ সেখানে বিশ্বনাথ চক্রবর্তী তার টিকাতে বলেছিলেন যে ওই গোপীগণ যদি সেই সময় রাধিকার সঙ্গে যদি কৃষ্ণ অন্বেষণ করত তাহলে কিছুতেই কৃষ্ণ তাদের চতুর্ভুজ মূর্তি ধারণ করে বঞ্চনা করতে পারত না। কিন্তু রাধিকার সঙ্গে চ্যুত হয়ে তারা কৃষ্ণ অন্বেষণ করেছিল। আমাদের গুরুবর্গ কি এরা কখনো রাধিকার সঙ্গে চ্যুত হয়ে কৃষ্ণ অন্বেষণ করে না? তাই এরা কি না, এদের সঙ্গে যদি আমরা কামনা করি আর এদের আদর্শ যদি আমরা পালন করি, যেহেতু রাধিকার সঙ্গচ্যুত এরা কৃষ্ণ অন্বেষণ করে না, আমরা যদি তাদের আনুগত্য যদি কৃষ্ণ ভজন করি, কৃষ্ণের সাধনে আমাদের বঞ্চনা করে। সুতরাং এইটি হলো আমাদের রূপানুগ ধারার বৈশিষ্ট্য। হয়তো বলবেন যে রাধারানীর যদি অনুগত হই তাহলে কি হবে, এখানে রূপানুগ ভক্তির কথা তো বলা হয়েছে যে রূপানুগ ভক্তির মহিমা কি, ভজামি রাধাম অরবিন্দ নেত্রম, বদামি রাধাম করুণাবরাঢ্যম, স্মরামি রাধাম অধীরস্য তাস্যাম, আমি অধীরস্যময়ী যে রাধারানী তারই ভজনা করি। এখন প্রশ্ন হলো যে রাধারানী ভজনা করলে কি হবে? হ্যাঁ, কৃষ্ণ হলেন সচ্চিদানন্দ বিগ্রহ, সৎ চিৎ আনন্দ, এই যে সৎ এবং চিৎ এই যে কৃষ্ণতে আছে, আনন্দাংশ যেটি লাগিনী শক্তি, এটা রাধিকার মধ্যে রয়েছে। যেমন সাপ তার যদি মণিটি হারা হয়ে যায়, সে যেমন মণির খোঁজেতে পাগলের মতো এদিক ওদিক ছুটে বেড়ায়, তেমনি কৃষ্ণ তার লাগিনী অংশ যে রাধিকাতে রয়েছে বলে তিনি রাধিকার সঙ্গে যার সম্বন্ধচ্যুত হয়, সম্বন্ধ হয় সেখানে তিনি বশীভূত হয়ে যান। তাই প্রবোধানন্দ সরস্বতী বলেছেন, যত কিঙ্কিনুষু গৌর গৌরু নিত্যং পরস্য পুরুষ শিখণ্ড মূলে তস্যা কথা রসনীতে বিষুমানু যায় সত্যের ভুঞ্জন ভবনাঙ্গন মার্জন। সুতরাং যে রাধিকা কুঞ্জেতে গিয়ে গোপীগণের কাছে কৃষ্ণ পর্যন্ত কাকুমাকু করছেন, ও তোমাদের রায় বিনোদিনীকে একটু দর্শন করাবো। সুতরাং আজ যেখানে উপস্থিত হয়েছেন, অনেকে বলে কি বলেন চৈতন্য মঠ মূল, চৈতন্য মঠের বাইরে যারা বেরিয়ে মঠ করেছে তাদের কোনো সত্তা নাই, তারা ভ্রষ্ট ইত্যাদি ইত্যাদি অনেক কথা আমি শুনতে পাই। কিন্তু আমি মনে করি কি জানেন, চৈতন্য মঠ এক সময় প্রভুপাদ নাট্য মন্দিরে নাকি পায়ে করছিলেন, পুরনো গড়িয়েতে পাওয়া যায়। তখন প্রভুপাদের যে শিষ্যগণ তারা সবসময় খাতা কলম নিয়ে নাকি খুব প্রস্তুত হয়ে থাকতো, কারণ প্রভুপাদের কখন কি অবস্থা হবে মানসিক অবস্থা অনুযায়ী তিনি হরিকথা বলতেন, আর তারা খাতাপত্র নিয়ে রেডি হয়ে থাকত। এরকম নাট্য মন্দিরে আছে, তখন নাকি নাট্য মন্দির এরকম ফাঁকা ছিল, আমি গল্প শুনি, আমি তো জানি না। তা পায়রা বসছে, হুসুস করে পায়রা তাড়াচ্ছেন প্রভুপাদ, তখন একজন ওরা প্রশ্ন করছেন যে চৈতন্য মঠ বড় না গৌড়ীয় মঠ বড়, এই প্রশ্ন করছে। প্রভুপাদ তখন ফিরে বললেন, হ্যাঁ চৈতন্য মঠ আর গৌড়ীয় মঠের তফাতও আছে, আবার তফাত নেই। চৈতন্য মঠে চৈতন্য দেবের সেবা হয় আর গৌড়ীয় মঠে চৈতন্য দেবের কথা প্রচারিত হয়। সুতরাং এই যে চৈতন্য মঠ দেখছেন রাধিকার কুঞ্জ, এইটি মূল স্থান, ব্রজপত্তন বলে যেটাকে প্রভুপাদ অভিহিত করেছেন, আর এই যে সমস্ত মঠ যা দেখছেন এগুলো রাধিকার রাধিকার যে অনুগত সখীগণ তাদেরই কুঞ্জ। আমি মনে করি রাধাকুণ্ডেতে যেমন রাধিকার নিজ কুঞ্জ আছে, কিন্তু রাধিকার কুঞ্জেতে রাধারানী তার রাধারানীর সঙ্গে কৃষ্ণের সঙ্গ বা মিলন করবার জন্য বিভিন্ন গোপীগণ যেমন তৎপর হয়ে কৃষ্ণকে বশীভূত করে রাধারানীর সঙ্গে তাদের মিলন করবার জন্য প্রয়াস, তেমনি যত গুরুবর্গের যত মঠ আছে আমি মনে করি এরা সমস্ত রাধারানীর অনুগত কিং করি। তারা কি না চৈতন্য মঠের কথা প্রকাশ করবার জন্য, প্রভুপাদের কথা জগতে প্রচার করবার জন্য তারা এইভাবেই এই লীলা বিলাস করে চলেছেন, বিভিন্ন মঠ মন্দির করে চলেছেন। হয়তো অনেকে বলবেন এত বড় বড় মঠের দরকার কি, মশা এত বড় মঠ না থাকলে এই লোকগুলো আসতো কোথায়, মঠ আছে বলেই তো এলো, না এলে তো আসতোই না। যেমন নারায়ণ মহারাজ একটু আগে বললেন যে ভগবান আছেন কিনা, এই প্রকার আমাকে একজন এক জায়গায় প্রশ্ন করেছে কেশিয়াড়িতে, সন্ত মহারাজের আবির্ভাব তিথিতে গিয়েছিলাম, রাস্তায় যখন বেরিয়েছি হঠাৎ একটা লোক বলছে মনে হয় যেন সে সহজে বাবাজি টাবাজি হবে, এরকম একটা ভাব মনে হলো। ই হচ্ছে অবশ্য শুনুন আপনি ভগবান দেখেছেন, আমি একটু উত্তর দেবো বলুন, দেখলো আপনাকে যদি বলি আপনি বিশ্বাস করবেন, বলে আপনি বলুন না দেখেছেন কিনা, মানে আমি বললে আপনি বিশ্বাস করবেন কি, আপনি তো বিশ্বাস করবেন না কারণ এটা অবিশ্বাসের বস্তু আপনার কাছে। তখন আমি একটা দেখি একটা লোক বালতি করে দুধ নিয়ে যাচ্ছে, যখন দুধ নিয়ে যাচ্ছে আমি ওকে ডাকলাম, ডেকে বললাম শুনুন দাম আসলো, তখন আমি বললাম আচ্ছা এই দুধের মধ্যে ঘি আছে আপনি বিশ্বাস করেন নিশ্চয় আছে, তাহলে দেখাতে পারেন ঘিটা, বলে না তো, তাহলে দুধের মধ্যে ঘি আছে দেখাতে পাচ্ছেন না, তার ধরুন ভগবান আছেন, ভগবানকে আমিও দেখাতে পাচ্ছি না কিন্তু আমি বিশ্বাস করি। আপনি যেমন বিশ্বাস করেন দুধেতে ঘি আছে, আমিও বিশ্বাস করি ভগবান আছেন, কিন্তু কতগুলো পদ্ধতি আছে যেমন করে এই দুধ থেকে ঘি তৈরি করা যায়, তার পরপর পরপর যে কতগুলো প্রথা, তেমনি ভগবানকে জানবার জন্য যে কতগুলো প্রথা আছে, সেই প্রথাগুলো যদি অবলম্বন করে আমরা সেদিকে ধীরে ধীরে এগিয়ে যাই, ভগবান আছেন কি নাই আপনিও দেখতে পাবেন, ভগবানের সঙ্গে আপনারও সঙ্গ হবে। তখন লোকটা বলছে, গড়িয়া মাঠের লোক তো ভীষণ চালা, এরা বেশ যুক্তি দিতে পারে। আমি আর কিছু বললাম না, আর কি বলবো, আমি হরিনাম করে অন্যদিকে চলে গেলাম। তাই আজকে আমি মনে করেছি, জানেন প্রভুপাদের হারমোনিস্টে একটা কবিতা ছিল, সেটা বলেই আমি আমার বক্তৃতা শেষ করছি। প্রথম আমি চৈতন্য মঠে এসেছিলাম, তখন আমি শ্রবণ মহারাজকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা মহারাজ, তখন প্যান্ট শার্ট পরা লোক, কৃষ্ণনগরে মাস্টারি করতাম, তখন বললাম, মহারাজ আচ্ছা বলুন তো, আপনারা কি ভগবান দেখেছেন? বলো কেন মাস্টারমশাই, আপনি ভগবান দেখার জন্য এত লালসা কেন? আপনার ভগবান দেখার জন্য লালসা হবে না কি বলেন মহারাজ? আমার মনে হয় নিশ্চয় আপনারা দেখেছেন। তখন কিন্তু মনে কিছু করবেন না, সাধুর সম্বন্ধে আমার ধারণাটা প্রচুর উন্নত ছিল। আমি মনে করতাম লাল কাপড় পরা প্রত্যেকটি সাধু দের আর নিয়ার টু গড, এই প্রকার আমার ধারণা ছিল। বলে আজকে ধারণা নেই, আছি, তবে তারতম্য বেঁধে এসে গেছে কেন জানি না আমার কপাল পোড়া। কিন্তু তখন আমার ধারণা ছিল সমস্ত লাল কাপড় সাধুরা দের ইনোসেন্ট, দে ক্যান ডু নো রং, এই প্রকার আমার ধারণা ছিল। এই ধারণা নিয়ে আমি মঠে প্রবেশ করেছিলাম। যাই হোক, তিনি তখন আমাকে হারমোনিস পত্রিকা বার করে দিলেন ইংরেজিতে লেখা। তখন দেখলাম লেখা আছে হারমোনিস পত্রিকাতে যে অক্সফোর্ড ইউনিভার্সিটি কয়েকজন ছাত্র তাদের নাকি সঙ্গে প্রভুপাদের নাকি কথাবার্তা হচ্ছে, সেখানে লিখছেন, তারা জিজ্ঞাসা করছেন প্রভুপাদকে, প্রভুপাদ হাউ ক্যান উই টেস্ট দি জেনুইন গুরু, আমরা জেনুইন গুরু কী করে টেস্ট করবো? তখন প্রভুপাদ বলেছিলেন, ওয়েল ফার্স্ট অফ অল ইউ শুড ট্রাই টু সিনসিয়ার ইউরসেলফ, দেন ইউ হ্যাভ এ সিনসিয়ার গুরু। If you are a sincere, then you will have a sincere guru. If you are a cheater, then you will have a cheater guru. So first of all, you should try to sincere yourself. Tumra age sincere ho, jokhon shot hobe tokhoni tumra shot guru pabe. Nije shot na hoye shot guru pabe ki kore? Tai Prabhupader je kobita to royeche shotti kothai bar. Aaj guru Vaishnav er mukhe shune shune aaj upolobdhi hocche etai. Shekhane bolechen, who sees my blazing fire? কবিতাটিতে বলেছেন, হু সিজ মাই ব্লেজিং ফায়ার দ্যাট বার্নস উইদিন মাই ল্যামেন্টিং সোল, আমার হৃদয়তে যে তীব্র বাসনা, যে তীব্র আকাঙ্ক্ষা, আমি কেমন করে ভগবানকে জানবো? এই জানার একমাত্র পদ্ধতি হলো গুরুপাদ পদ্ম, তাদের আশ্রয় ব্যতীত যাদের চরণ বন্ধনা ব্যতীত কোনো বেলা সম্ভব নয়। তাই আপনাদের সম্মুখে আমি উপবিষ্ট হয়েছি এবং সমস্ত শিক্ষাগুরুবর্গের চরণে আমি সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণত হয়ে তাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করি, যেন জীবনের শেষ দিন পর্যন্ত তাদের চরণতলে মতি রতি রেখে আমি যেন আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি।
গুরু মহারাজ
যখন মথুরাতে
শ্রী রাধা কৃষ্ণ বিহারী শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করেন,
তখন শ্রীমান মহাপ্রভু এবং রাধা কৃষ্ণ দুজন এক রকমের সাদা প্রস্তরময় বিগ্রহ ওখানে স্থাপিত করা হল। তখন অনেকে আপত্তি করেন যে কে এরা যাচ্ছেন নাকি, ঠিক, তখন অনেকেই বলল কৃষ্ণ তো কালো, অতএব কৃষ্ণকে এখানেতে সাদা করা হচ্ছে কেন? তখন গুরু মহারাজ তার উত্তর দেন, তিনি এই প্রশ্নের উত্তরেতে রাধা বিনোদ বিহারী অষ্টকম আটটি তিনি শ্লোক রচনা করেছে। তার মধ্যে প্রথম শ্লোক তিনি বললেন, রাধা চিন্তা নিবেশেন যস্য কান্তের বিলোপিতা শ্রীকৃষ্ণ চরণম বন্দে রাধা লিঙ্গিত বিগ্রহম। কি তাৎপর্য কি? রাধা চিন্তা নিবেশেন যস্য কান্তির বিলোপিতা, রূপানুগ বলে কাকে মহারাজ একটা ইঙ্গিত দিয়েছেন, আমার একটা স্মরণ পড়ে গেল, যে রূপানুগ বলে কাকে? রূপ গোস্বামীর নিজের যে আন্তরিক ভাব, তিনি হচ্ছেন রূপ মঞ্জরি। যেরকম ভাবে তিনি কৃষ্ণের সেবা করেন এবং শ্রীমতী রাধিকার বিশেষ করে সেবা করেন, তাহার নিজের যে হৃদয়গত ভাব, তাহার প্রতি সেবা, এই প্রতি লুব্ধ হয়ে যারা তাহারা আনুগত্য করেন, তারা হচ্ছেন রূপানুগ। এইখানে এই শ্লোকে তো রূপানুগত্য পরিপূর্ণ রূপে এতে প্রস্ফুটিত আছে। কিরকম? রাধা চিন্তা নিবেশে না যস্য কান্তির বিলোপিতা, শ্রী রাসস্থলীতে কৃষ্ণ গোপীগণকে আহ্বান করে। গোপীরা কৃষ্ণকে দেখে না,